22 জানুয়ারি 2018 তর্জুমানে কাবির আরিফুল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম এর বাদ জোহর বয়ান জামিয়া ইসলামী আরাবিয়া শামীম আবাদ সিলেট হযরত ওয়ালা দামত বরকাতুহুম এর বয়ান ও কবিতা আলাদা আলাদা ভাবে দেওয়া হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে, বিস্তারিত শুনুন বয়ানের শেষে।
অন্যদেরকে শোনানোর জন্য সেই তেলাওয়াত শোনা ওয়াজিব, তখন শোনা ওয়াজিব, চুপ থাকা ওয়াজিব। কিন্তু দেখা যায় সারা দেশে কোন জায়গায় মজলিসে মাহফিলে স্টেজে তেলাওয়াত হইতেছে, স্টেজের লোকেরাই যারা পরিচালক বৃন্দ তারা পরস্পর কথা বলতে থাকে, মানে কোরআনে পাকের হুকুমের কোন ফিকিরই নেই, একদম বেখেয়াল সেখান থেকে। এটা তো বড় সাংঘাতিক ব্যাপার, সারা দেশব্যাপী মাহফিলে তেলাওয়াতে মশগুল করে দিয়ে নিজেরা আপোষে কথা বলে, তুই এটা আন তুই অমুকের চা খাওয়া। ভাই তেলাওয়াত তো কোরআনে পাকের আজমতের জন্য সব চুপ থাকা জরুরি, সেই সময় যখন তেলাওয়াত হয় তখন আর অন্যদিকে মুতাওয়াজ্জি বিলকুল না থাকা। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। চলো ভাই তেলাওয়াত করো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا فَرَأَيْتُمْ مَا كُنْتُمْ تَعْبُدُونَ أَنْتُمْ وَآبَاؤُكُمُ الْأَقْدَمُونَ فَإِنَّهُمْ عَدُوٌّ
এখানে তো বসে আছে। সালাম তো সালামের দুই তরিকা সুন্নতের, আসলে সালাম, যাইতে সময় সালাম। তুমি তো এখানে আস, তেলাওয়াতের আগে সালাম পরে সালাম, এরকম কোন সুন্নত তো নাই। হ্যাঁ, অভ্যাস এবং রেওয়াজের অনুসরণ না করা। আমরা বলি যে তোমরা বেদাত করো না, বেদাতি তোমরা। আর আমরা যে কত উল্টা কাজে মশগুল হয়ে যে দিনের নামে সেটা খেয়ালই করা হয় না। যে আসবে তেলাওয়াতের আগে আসসালাম আলাইকুম, তেলাওয়াত শেষ আসসালাম আলাইকুম, তেলাওয়াত শেষ হয়েছে এটা আসসালাম আলাইকুম বলার কোন মৌকা তো না। হ্যাঁ না, সুন্নতের আমলকে খেয়াল করা চাই। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। এখন তো 2:23 বাজে, কি করা, খাবারও সময় মনে হয়, খানা তো খাওয়া হয়নি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى وقال عليه الصلاة والسلام أخلص دينك يكفك العمل القليل وقال عليه الصلاة والسلام من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জল্লা জালাল আম্মানা ওয়ালু আমাদের সকলকে মাফ করেন, আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস মঞ্জুর করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক আমাদের সকলকে রক্ষা করেন, হেফাজত করেন, নফসে শয়তানের ধোকা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, তাকওয়ার হায়াত বন্দিগি ওয়ালা জিন্দগি সুন্নতের নূর ওয়ালা জিন্দগি আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। আমার ভাইরা, জিন্দগি সুন্দর হয়, কামিয়াব হয় মানুষ যখন আল্লাহকে ভয় করে। যেখানেই থাকে বন্দা, যখন অন্তরে তার আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, তো এই মানুষের জিন্দগি নিয়ন্ত্রণের মধ্যে থাকে, আল্লাহ পাকের হুকুমের অধীন থাকে, নফসের গোলামী মানুষকে শেষ করে দেয়। এই নফসই সব নষ্টের নষ্টামি এবং ধ্বংসের মূল। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আসফ আলী থানভী রাহমাতুল্লাহ তাআলা বারকাতুহু বলেন, তোমাদের অনেক এলেম, অনেক আমল, অনেক ইবাদত বন্দিগির কারণে ধোকা খায় না। তোমাদের খেয়াল রাখা উচিত যে ইবলিস আলেম থা, আবেদ থা, আরেফ থা, ফির ভি মরদুদ হুয়া। ইবলিস এত বড় এলেম ওয়ালা, সমস্ত নবী রসুলদের নিকট আল্লাহ পাক যত এলেম পাঠাইছেন সব ইবলিসের কাছে আছে, না এত এলেম ওয়ালা, এবং এবাদত এত করছে যে এক বিঘত জায়গা খালি রাখে না যেখানে সিজদা না করছে আসমানে, এত ইবাদত করছে ইবলিস। আর মারিফত এমন যে আল্লাহ পাক যখন তাকে বলছেন যে মরদুদ তো সর এখান থেকে, বের হয় এখান থেকে, হ্যাঁ উখরুজ ইন্নাকা রাজীম, তো সেই মুহূর্তে সে এটা বুঝতেছে যে আল্লাহ পাক তো গোসার গোলাম না, গোসার তাবে না, গোসার অধীন না। এজন্য সেই মুহূর্তে সে দরখাস্ত করতেছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউম ইউবাসুন, হে আল্লাহ আপনি আমাকে সুযোগ দেন যে আপনার এই বান্দাদের ব্যাপারে আমি দেখব, ওদেরকে নষ্ট করার চেষ্টা করব, তো কেয়ামত পর্যন্ত আপনি আমাকে সুযোগ দান করেন। আল্লাহ পাক যখন একদম নারাজ, একদম গোসান্বিত, ওই মুহূর্তে ইবলিস এই দরখাস্ত করল, কারণ ইবলিস বুঝে যে আল্লাহ তাআলা গোসার দ্বারা প্রভাবিত না, তিনি স্বাভাবিক আছেন, এই মুহূর্তেই স্বাভাবিক সিদ্ধান্ত তিনি দিবেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বললেন, চল তোরে সুযোগ দিলাম, তুই কি করিস দেখা যাবে। হ্যাঁ তো এতটা তার মারেফত ছিল, কিন্তু এত সত্ত্বেও ইবলিস ধ্বংস হল, বরবাদ হল, চিরতরে মরদুদ হয়ে গেল। আমার ভাইরা, এজন্য এলমের কারণে নিজেকে বড় মনে করা চাই না, আমলের কারণে, এবাদতের কারণে, মারেফতের কারণে নিজেকে বড় মনে করা চাই না। যে নিজেকে বড় মনে করে সে সব খুয়ায়, সব বরবাদ, সবকিছু বরবাদ করে ফেলে। নকশবন্দিয়া তরিকার এক বুজুর্গ ছিলেন ভারতে, হজরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদ রহমতুল্লাহ আলাই। তার সুবতে যাইতেন এত বড় আমাদের আকাবের উলামায়ে দিন হজরত মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাই। এই বুজুর্গের সুবতে যাইতেন হজরত মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাই, যাইতেন মাওলানা আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলাই, যাইতেন মজিদুসুন্না মাওলানা শাহ রহমতুল্লাহ আলী। এই বুজুর্গের সুবতে যাইতেন আমার শায়েখ রহমতুল্লাহ আলাইও এই বুজুর্গের সুহবতে যাইতেন। কত বড় মাপের আরেফ ছিলেন। হ্যাঁ, সে হজরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদ রহমতুল্লাহ আলাই বলতেন যে কুছ হো না মেরা জিল্লত খারি কা সবব হ্যায় মেরা এজাজ কে মে কুছ ভি নহীঁ হু আর ইস পর হ্যায় মুঝে নাজ কে মে কুছ ভি নহীঁ হু। আমি নিজেকে কিছু ভাবলে আমার ধ্বংস বরবাদি, আমার হালাকত, আমার সম্মান এবং মর্যাদা এর মধ্যে নিহিত যে আমি নিজেকে কিছুই ভাববো না, আমি নিজেকে তুচ্ছ মনে করব। হ্যাঁ, নিজেকে যে ছোট ভাবে তাকে আল্লাহ পাক উঁচু মর্যাদাওয়ালা বানাইয়া দেন। হাজারো এলেম সত্ত্বেও আমাদের আকাবের নিজেদেরকে ছোট্ট মনে করতেন। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই সারা জীবনই বলতেন যে আমি একজন তালবেলে, এত শ্রেষ্ঠ উলামাদের মুরব্বী এবং অনুসরণীয় ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও সবসময় নিজেকে তালবেলেম বলতেন। কি মানুষ ছিলেন এই মানুষরা! এত বড় ছিলেন হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, ইমাম রব্বানী হজরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই। দুজনের এলম এমন ছিল যে মহাসাগর, কুল কিনারাহীন মহাসাগর। কিন্তু আশ্চর্য হল যে হজরত গঙ্গুই মনে করতেন যে মাওলানা কাসেম নানুতুবি সাহেব সবচেয়ে বড়, আমার চেয়ে অনেক ঊর্ধ্বে, ওনার এলম অনেক বেশি, অনেক উপরে। আর মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই মনে করতেন আমার কাছে কোন এলমি নেই, জানি না কিছু, এলম তো মাওলানা রশিদ আহমদ গঙ্গুই সাহেবের কাছে। ইনি ওনাকে মনে বড় মনে করতেন, ইনি ওনাকে বড় মনে করতেন, হামেশা এখলাসের সাথে, এর খেলাফ তারা বুঝতেনই না। একবার হজরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই বললেন যে হজরত গঙ্গুহীকে, আল্লাহ আল্লাহ পাক আপনাকে কি পরিমাণ ফেকা দান করছেন, হ্যাঁ, যে এত বড় ফকির আল্লাহ আপনাকে বানাইছেন শরীয়তের, তো আমার তো বড় ঈর্ষা লাগে আপনার এলিম দেখলে। হজরত মাওলানা গঙ্গুহী রহমতুল্লাহ আলাই বললেন যে আপনার এলিমের জন্য তো আমার কোন ঈর্ষা লাগে না, আপনার জন্য আমার কোন ঈর্ষা লাগে না, কারণ আপনার এলিম এত ঊর্ধ্বে, এত ঊর্ধ্বে, এত উপরে, এত বেশি, এটা অর্জন করা আমার জন্য সম্ভবই না। তো সেজন্য আমি মনে করি যে আমি ঈর্ষা করে কোনো লাভ নাই, আমি পর্যন্ত পৌঁছতেই পারবো না। আল্লাহ একবার কি শান ছিল আমাদের আকাবের, উনি ওনার এলিম দেখে ঈর্ষা করতেছেন আর আর ইনি বলতেছেন যে আমি ঈর্ষা করবো কি, আমার ঈর্ষা করার হিম্মতি নেই। কি মিটা হুয়া মানুষ ছিলেন এ সকল মানুষ, কি শান ছিল এই আকাবের, আল্লাহর কসম এই আব্দিয়ত ফানাইও তাদেরকে এত এত বড় বানাইছে, এত ঊর্ধ্বে উঠাইছে। হ্যাঁ না, হ্যাঁ, হো ফানা জাত মে কে তু না রহে তেরি হস্তি কি রঙ্গ বু না রহে। এক বুজুর্গ বলেন যে ভাই, নিজেকে আল্লাহর জন্য এমন মিটাও নজরের সামনে সেরেফ আল্লাহ পাকের জাত থাকে, হো ফানা জাত মে, আল্লাহ পাকের সামনে নিজেকে একদম মিটাও, সব ভুলে যাও, সবকিছুই ভুলে যাও, যদি তুমি আল্লাহকে পাইতে চাও, নিজের এলেমকে ভুলে যাও, না এলেমের অহংকার থাকে, না আমলের অহংকার থাকে, না তাহাজ্জুদের অহংকার থাকে, না ওয়াজ বক্তৃতা বয়ানের অহংকার থাকে, না বংশের অহংকার থাকে, না কোনো ধন সম্পদের অহংকার থাকে, কোনো কিছুর কারণে ভিতরে যেন অহংকার না থাকে, দিলকে অহংকার থেকে পাক সাফ বানাও, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই, এখন এলেম যেটুকু আছে তো আছে, একজনে বুখারী শরীফ পড়ায়, এটা তো ঠিক, সে কি মনে করবে না আমি বুখারী শরীফ পড়াই, সে কেন মনে করবে আমি সরজামি পড়াই, বুখারী শরীফ তো বুখারী শরীফই, হ্যাঁ, যে তাফসিরে জালালাইন পড়াইতেছেন তো তিনি কেন মনে করবেন যে আমি উর্দু কি পাহিলি পড়াই, যিনি যে কিতাব পড়াইতেছেন ঠিক আছে, বাহ্যিকভাবে সেটা তো বড়, হ্যাঁ না, যে নিচের কিতাব থেকে উপরের কিতাব তো বড়, নিঃসন্দেহে আমি বড় কিতাব পড়াই, কিন্তু এখানে নজরে রাখার বিষয় যেটা সেটা হলো আমার এই পড়ানো কবুল কিনা আল্লাহ পাকের দরবারে। হ্যাঁ, হইতে পারে যে আমি লাখ বুখারী শরীফ পড়াইতেছি কিন্তু আমার বুখারী শরীফের এই দর্শ এখনো কবুল হয়নি, আর যিনি উর্দু কায়দা পড়াইতেছেন হয়তো এত এখলাসের সাথে করতেছেন যে তারটা কবুল হয়ে গেছে। আর এখলাস কে সাথ থোড়া থোড়া সা আমল ভি কবুল হো জাতা হে, এখলাসের সাথে অল্প আমল হলো সেটা বড় দামি হয়ে যায় যখন সেটা আল্লাহ পাক কবুল করে নেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এজন্য খেয়াল করা যে আমার এলিম, আমার আমল, আমার খেদমত, আমার মেহনত এটা আল্লাহ পাকের দরবারে কবুলযোগ্য তো না। হ্যাঁ, যখন কবুলযোগ্য না তো আমি কিছুই না, আমি বেকার এবং আমি সবচেয়ে নিকৃষ্ট। হ্যাঁ, নিজেকে নিকৃষ্ট জানা এটা ফরজ আইন, যেরকম পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আইন। কোশ্চিন কালো নিজেকে বড় ভাবা, কিছু ভাবা, দুইটাই হারাম। কিছু ভাবা মানে নিজের আমলের উপর নজর যাওয়া, আমার এলেম, আমার আমল, হ্যাঁ, আমার তাহাজ্জুদ, আমার হজ উমরা, আমার কান্নাকাটি, আমার চোখের পানি, আমার জিকির তেলাওয়াত, আমার এই আমলের উপর নজর যাওয়া এটা বিপদের কারণ, এটাকে ওজব বলে। হ্যাঁ না, যে নিজের আমলের কারণে নিজে ফুলতে থাকা, নিজের এলমের কারণে নিজে ফুলতে থাকা আর নিজেকে কিছু মনে করতে থাকা, এই জিনিস বড় ধ্বংসাত্মক, এটাকে ওজব বলে। যেটাকে কি বলা যায়, আত্মপ্রসাদ বলে বাংলাতে। তো আরেকটা হলো কিবির, অহংকার। অহংকার হলো কারো তুলনায় নিজেকে বড় মনে করা, ওর চেয়ে আমি বড়, ওর চেয়ে আমি বড়, বয়সে বড় ভাবা, এটা কোনো কিবির না, এটা অহংকার না। ওপরে নাহবে মীর, হ্যাঁ না, হেদায়ত নাহ, আমি পড়ি মেসকাত বা দাওরা হাদিস, উপরে জামাতে পড়ি, একজনে ক্লাস টুতে পড়ে, আমি এম এ পড়ি, এইটুকু ভাবা এতে এটা দোষনীয় না। সে নিচে পড়ে আমি উপরে পড়ি, এটার নাম অহংকার না। ওর খড়ের ঘর আমার বিল্ডিং, এটা ভাবা কোনো দোষনীয় না, এটা কোনো অহংকার না। কিন্তু এই কথা ভাবা যেহেতু সে কুয়ে ঘরে থাকে আর আমি আমি বিল্ডিং এ থাকি, অতএব আমি বড়, এই অতএব লাগানো। সে নিচে পড়ে আমি উপরে পড়ি, অতএব আমি বড়, হ্যাঁ আমার মর্তবা বড়, এইটা ভাবা কিন্তু খতরনাক এবং বিপজ্জনক। যে এটা মনে করা জরুরি যে আমার বিল্ডিং বড় হইতে পারে, কিন্তু হইতে পারে কুড়ে ঘরওয়ালাই আল্লাহ পাকের রহমতের নজর পেয়ে গেছে, আল্লাহ পাকের মহব্বতের নজর পেয়ে গেছে। তাহলে তো আমার লাখ কোটি বিল্ডিং এর চেয়ে ওই ভাইয়ের কুড়ে ঘরের দাম বেশি, যে কুড়ে ঘরের মধ্যে থাকি আছে আল্লাহকে রাজি করে ফেলছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইয়েরা কবুলের উপর নজর রাখা চাই। হ্যাঁ, তো এটা তো আমাদের জানা নাই যে আমার আমল কবুল হলো কিনা, আমার এলেম কবুল হলো কিনা, আমার খেদমত মেহনত কবুল হলো কিনা, কিছুই জানা নাই। এজন্য হামেশা নিজেকে মনে করা চাই যে আমি সবার চেয়ে নিচে, আমি সবার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দান করেন। আমার ভাইরা, আমাদের আকাবের বড় আজীব শান ছিল, একবার হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই তার এক কর্মচারীর উপর নারাজ হলেন। ওই কর্মচারী প্রায় প্রায় ভুল করত, হজরত তাকে রাগ করতেন, তো কর্মচারী বলতেন হজরত জি মাফ করে দেন, ভুল হয়ে গেছে আর করব না। তো কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে যারা কামিলিন হন, আল্লাহর মাহবুব বান্দা হন, হ্যাঁ, তো তাদের শান হলো যে তারা গুসা হজম করেন আর মাফ করতে থাকেন, বরং সদাচার করতে থাকেন, দান দক্ষিণ করতে থাকেন। যার উপরে কোন রকমের একটু ভুল ত্রুটি হয়ে গেল তার প্রতি তাকে খুশি করে দেওয়ার জন্য তারা ফিকির করেন, যাতে কাল কেয়ামতের আজাব থেকে রক্ষা পাওয়া যান, হেবাজ হতে থাকেন, হ্যাঁ, কেয়ামতের ময়দানে যাতে লাঞ্ছিত এবং লজ্জিত হইতে না হয়। তো হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির সামনে আবার একদিন ওই কর্মচারী কোন ভুল করে ফেলছে, তো হযরত খুব নারাজ হয়েছেন এবং রাগ করতেছিলেন। তো কর্মচারী তখন বলতেছিল যে হযরত জি আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, কিতনা ভুগতু, কিতনা ভুগতু, এই তোরে কত সহ্য করব, কত ভুগব তোরে নিয়ে, কত সহ্য করব। হ্যাঁ, মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই পাশে ছিলেন, তিনি আসতে কানের কাছে কানে কানে গিয়ে বললেন যে মাওলানা উতনা ভুগত জিতনা মহা ভুগতানা হ্যায়, মাওলানা এতটুকু সহ্য করো কাল কেয়ামতে আল্লাহ পাকের নিকট যতটুকু সহ্য করা তুমি কামনা করো, তোমার নিজেরটা যতটা সহ্য করাইতে চাও এতটা এখানে সহ্য করো। আহ, শেখ হল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলী সাথে সাথে মাথা নিচু করলেন। দেখেন বড়দের তরবিয়ত এবং নজর কতটা জরুরি। খোদ শেখ হল হাদিস রহমুল্লাহ কত বড় মানুষ, কিন্তু হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী তার চাচা এবং মুরব্বী, তিনি তার ভুলটা ধরাইয়া দিলেন এবং তিনিও সাথে সাথে মাথা নত করলেন। উলাইকা আবাই ফাজিনি বিমিসতিহিম। হ্যাঁ, আমাদের বুজুর্গানের দিনের কি শান ছিল রে ভাই। হযরত হাকিম উলুম্বত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহু একবার তিনি মুরিদদের মাজমার মধ্যে ঘোষণা করলেন যে আহ, কিসি কো আগর মায়নে মারা ভি হো, বুরি বাত কহকর পুকারা ভি হো, ও আজ আন কর মুঝসে লে ইন্তিকাম, কিয়ামত কে দিন পর না রাখে ইয়ে কাম, খুদা পাস মুঝকো খজালত না হো, বরোজে কিয়ামত নাদামত না হো। তিনি বললেন যে ভাই, আমি যদি কাউকে কোন মন্দ শক্ত কখনো বলে থাকি, আসো আজকে আমার নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করো। আমি যদি কখনো মারধর করে থাকি তা কাউকে, আসো আমার নিকট থেকে আজকে তোমরা প্রতিশোধ গ্রহণ করো। আহ ভাইরে, কেয়ামতের জন্য এই বিষয়টাকে ঝুলায় রেখো না, কাল কেয়ামত যাতে আমাকে লজ্জিত এবং লাঞ্ছিত হইতে না হয়। আহ আমার ভাইরা, হযরত থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহু বলেন যে ভাই, যার উপরে জুলুম হয়ে গেছে আজকে তুমি মাফ চাইয়া বিষয়টা চুকায় নাও, বিষয়টাকে শেষ করে নাও, আর না হলে আজকে তুমি ছোট হইতে শরম পাইতেছ, কাল কেয়ামত যে লাঞ্ছিত হবে তখন কি উপায় হবে। হ্যাঁ, আজকের ছোট হওয়া এটা কি সহজ না কাল কেয়ামতের লাঞ্ছিত হওয়ার চেয়ে। আল্লাহ পাক আমাদের আকাবিরকে আজীব শান দান করছেন। কি ছিল ওই সকল বুজুর্গানের দিনে শান এবং মর্তবা। হযরত শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসেন আহমদ মাদানী নবরুল্লাহ তাআলা মারকাদাহু এসা মানুষ ছিলেন যে এক বড় আলেমে দিন, দারুল দেওবন্দের থেকে ফারিগ এক বড় আলেমে দিন মসজিদ থেকে বাইর হইতেছেন, হযরত মাদানী সেই মসজিদ থেকে বাইর হইতেছেন, ওই বুজুর্গের যে জুতা ছিল, হযরত মাদানীর থেকে তিনি বড় না কিন্তু বয়স হয়েছে, বয়স এবং মুরব্বী মানুষ, তিনিও বড় আলেম বটে, বহুত বড় আলেম, বহুত বড় আরেফ, বহুত বড় বুজুর্গ, কিন্তু বাহ্যিকভাবে আমাদের জানা মতে হযরত মাদানীর থেকে তো বড় না, বরং তিনি হযরত মাদানীকে গভীর শ্রদ্ধা করতেন। কিন্তু হযরত মাদানী রহমতুল্লাহ আলাই ওই জুতা জোড়া নিয়ে হঠাৎ তার সামনে রেখে দিয়েছেন, ওই বুজুর্গ আলেমে দিন তখন বললেন যে হযরত আপনি এটা কি করলেন, থোড়া সা আপনার খেদমত করলাম। আহ কি শান ছিল ওই আকাবিরের, নিজের নফস কিছুই ছিল না তাদের, এতটা বেনফস, এতটা আব্দীয়তার ফানাইয়তের নূরে তারা ডুবা ছিলেন, এগুলো চিন্তা করা যায় না, কল্পনা করা যায়। আহ হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লিখছেন যে হযরত মাদানী নবরুল্লাহ তাআলা মারকাদাহু একবার দেওবন্দের উলামাদের এক জামাতকে নিয়ে হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা করতে গেছেন, ট্রেনে গেছেন, তো রাত হয়ে গেছে এবং ট্রেন পৌঁছতে দেরি করছে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খানকার ওখানে নিয়ম ছিল দশটার সময় গেট বন্ধ হয়ে যায়, দশটা গেট বন্ধ হয়ে যায়। হযরত মাদানী যখন পৌঁছছেন তখন গেট বন্ধ, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লিখছেন যে হযরত মাদানী রহমতুল্লাহ আলাই সাথীদেরকে নিয়ে, মানে বড় বড় ওলামা তারা দেওবন্দের, তো তাদেরকে সাথে নিয়ে ওইখানে গেটের সামনে চাদর বিছায়া কাপড় বিছায়া বস এর উপরে শুয়ে গেছেন। ভোর রাত্রে হজরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহ ঘর থেকে বের হয়ে আসছেন, উজু করে তাহাজ্জুদের নামাজ পড়বেন খানকার মসজিদে। তো সেখানে খেয়াল করলেন যে গেটের দিকে লোকজন দেখা যেতেছে, তো আগে গেছেন সেখানে, গিয়া দেখেন যে হজরত মাদানী সেখানে, সালাম দিলেন, সালামের জবাব হল, বললেন যে আপনি এখানে? তো হজরত মাদানী বললেন যে হজরত আপনার এখানে নিয়ম আছে, আমার জানা ছিল যে দশটা গেট বন্ধ হয়, তো আমার পৌঁছতে দেরি হয়েছে, তো আপনাকে আমি জাগাবো, আপনার খানকার লোকদেরকে জাগাবো, আমার হিম্মত হয় নাই, আমি এটা মুনাসিব মনে করিনি যে কারো আরামের ব্যাঘাত হবে এবং আপনার উসুলের খেলাফ হবে, এটা আমার হিম্মত হয়নি, সেজন্য এখানে শুয়ে রয়েছি। তা মাশাআল্লাহ এখন তো তাহাজ্জুদের মৌকাতে আপনার মুলাকাত নসিব হয়ে গেছে। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী অত্যন্ত ব্যথিত হলেন এবং বললেন, আমার খানকার নিজাম আর কানুন কি আমি আপনার জন্য বানাইছি? হ্যাঁ, আপনি এরকম কষ্ট করলেন আজকে। সে হযরত মাদানীকে একরাম ও এহতেরামের সাথে বড় মহব্বতের সাথে সেখান থেকে তিনি ভিতরে নিয়ে গেলেন, খানকাতে নিয়ে গেলেন। ফজরের নামাজ রক্ত হল, হযরত থানভী নবরুল্লাহ মরকাদাহু বললেন যে আজকে আপনি ফজরের নামাজ পড়াবেন। হযরত মাদানী বললেন যে না, আমি পড়াব না, হযরত পড়াইয়া দেন। হযরত থানভী এসরার করলেন, বললেন যে না, আপনি পড়াবেন। ফের হযরত মাদানী নবরুল্লাহ তাআলা মরকাদাহু রাজি হয়ে গেছেন যে ঠিক আছে, ফজরের নামাজ পড়াইছেন। নামাজের পর হযরত থানভী এত খুশি হয়েছেন যে হ্যাঁ, এরকম নামাজ তো আমার সারা জিন্দগি তো আমি পড়তে পারিনি, আমার তো মনে হয় যে এই নামাজ আজকের আপনার পিছনের নামাজ, এটাই মনে হয় আল্লাহ পাক নাজাতের উসিলা বানায় দিবেন। হযরত মাদানী হযরত হাকিম উম্মত থানভীকে কেসা জানতেন, কত বড় জানতেন, আর হযরত থানভী হযরত মাদানীকে কত আল্লাহ পাকের মাকবুল বান্দা মনে করতেন, কত মহব্বত করতেন। দুজনের অন্তরেরই অবস্থা ছিল যে হযরত মাদানীর প্রতি হযরত থানভীর এত মহব্বত আর হযরত থানভীর প্রতি হযরত মাদানীর এত মহব্বত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, শাইখুল ইসলাম হযরত মাওলানা মাদানী নবরুল্লাহ তাআলা মরকাদাহু কে যখন জেলে নিয়ে গেছে ইংরেজরা, তো হযরত মাওলানা থানভী নবরুল্লাহ মরকাদাহু কাঁদতেছিলেন এবং এত কষ্ট পাইতেছিলেন যে তিনি বললেন যে মাওলানা মাদানীকে জেলে নিয়ে গেছে, আমি তো সহ্য করতে পারতেছি না, আমি জানতাম না যে মাওলানা হোসেন আহমদ মাদানীর প্রতি আমার অন্তরে এত মহব্বত আছে, কিন্তু আজকে আমি অনুভব করতেছি তার প্রতি আমার অন্তরে আল্লাহ পাক কতটা মহব্বত দান করছেন। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, এই দুই আলেমে দিন, এই দুই মহান ব্যক্তিত্বের মধ্যে, দুই মহান আরেফের মধ্যে, দুই মহান বুজুর্গের মধ্যে খালি এতটুকু মাত্র মত পার্থক্য ছিল যে হযরত মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহ এখলাসের সাথে চাইতেন, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ ভাষায় হযরত মাদানী এখলাসের সাথে চাইতেন ভারতকে দুই ভাগ না করলে এটা মুসলমানদের জন্য বেশি ফায়দা হবে। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ বলেন যে হযরত মাদানী এখলাসের সাথে এটা মনে করতেন যে ভারতকে না বিভক্ত করলে এটা মুসলমানদের জন্য উপকারী হবে। আর মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লিখতেছেন, আর মাওলানা থানভী এখলাসের সাথে মনে করতেন যে ভারতকে ভাঙিয়া বিভক্ত করে এক ভাগ মুসলমানদের জন্য আলাদা দেশ হয়ে গেলে সেটা মুসলমানদের জন্য বেশি উপকারী হবে। খালি মত পার্থক্য এতটুকু ছিল, কিন্তু এলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, এখলাসের ক্ষেত্রে, খাসিয়তে লাহিয়ার ক্ষেত্রে, হ্যাঁ না, ইত্তেবায়ে সুন্নতের ক্ষেত্রে, আকাবের দিনের প্রতি শ্রদ্ধার ক্ষেত্রে তারা দুজনই আমাদের জন্য শ্রেষ্ঠ মডেল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তাদের জীবন তো এসা ছিল। একবার দুইজন গেছেন, দুই আলেম গেছেন হযরত মাদানী নবরুল্লাহ তাআলা মরকাদাহুর নিকট বায়াত হওয়ার জন্য। একজন হলেন মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদি, আর একজন মাওলানা আব্দুল বারী নদভি রাহিমাহুল্লাহ তাআলা। দুজন গেছেন হযরত মাদানীর নিকট বায়াত হবেন। হযরত মাদানী বললেন যে তোমরা আমার সঙ্গে চলো, এক জায়গায় যাব। সাথে নিয়ে ট্রেনে উঠলেন, সোজা থানা ভবন চলে গেছেন। হযরত মাদানী ওই দুনো আলেমকে সাথে নিয়ে থানা ভবন চলে গেছেন। তো ওখানে যাওয়ার পরে দুজনকে সামনে রেখে হযরত মদানী হযরত থানবীকে বললেন, হযরত দুজনকে বায়াত করেন, দুজনকে বায়াত করে নেন। তো বাহ্যিকভাবে মনে হয় যে এরা বায়াত হইতে আসছেন, হযরত মদানী সুপারিশ করতেছেন আর কি, এরকম লাগে না। কিন্তু হযরত মাওলানা থানবী রহমতুল্লাহ আলাইহির শোভা হয়েছে যে ভাই কি না কি তো কি জানে, বিষয়টা একটু খোলাসা করে নি। তো মাওলানা থানবী রহমতুল্লাহ আলাইহি ওই দুজনকে বললেন যে আপনারা কি আমার কাছে বায়াত হইতে আসছেন, সামনা সামনি জিজ্ঞাসা করছেন, আপনারা কি আমার কাছে বায়াত হইতে আসছেন। তো মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী বলেন যে আমি আগেই জানতাম যে মাওলানা থানবী পরিষ্কার কথা, সাফ সাফ কথা পছন্দ করেন, কথার মধ্যে এসপেস থাকলে তিনি ধরে ফেলেন, অসন্তুষ্ট হন, কষ্ট পান, সেটাকে ভীষণ না পছন্দ করেন। মাওলানা দরিয়াবাদী বলেন যে আমি সাফ বললাম যে হজরতজি আমরা হজরত মাদানির নিকট বায়াত হইতে গেছি, আমরা দুজনই, মাওলানা আব্দুল বারী নদভী ও আমিও, কিন্তু হজরত মাদানী আমাদের দুজনকে ধরে আপনার কাছে নিয়ে আসছে, সাফ সাফ বলে দিচ্ছেন। আজীব মামলা, আহা কেসা জমানা ছিল ভাই, হ্যাঁ সুবহানাল্লাহ তাআলা বিহামদি, হ্যাঁ দিল কত পাক সাফ ছিল এই সকল মানুষদের, দিলের মধ্যে কোনো কুটিলতা নাই, কোনো অস্বচ্ছতা নাই, আহ এই সকল মানুষের ইমান কত ভারী, হ্যাঁ এদের মর্তবা কত ভারী, কত বড় মর্তবার অধিকারী এই সকল মানুষ যারা এত সাফ সুতরা, যাদের অন্তর এত পবিত্র। হ্যাঁ ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, হ্যাঁ যে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বলেন কিয়ামতের দিন তোমার ধনবল জনবল কোনো কিছু কাজে লাগবে না, হ্যাঁ একটা সুন্দর দিল নিয়ে আসো তো সেটা তোমাকে কামিয়াব বানিয়ে দিবে। হ্যাঁ কালবে সালিম, এক সুন্দর দিল, সুন্দর দিল কি যে দিল তাওহীদের নূরে পরিপূর্ণ। মুফাসসিরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালবে সালিমের তাফসিরে বলছেন যে যেই দিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, যেই দিল তাওহীদ ওয়ালা, যার মর্মার্থ হল যেই দিল তাওহীদের নূরে পরিপূর্ণ। হ্যাঁ আহ সুবহানাল্লাহ তাআলা বিহামদি, কালবে সালিম, আল্লাহ পাক আমাদের সকলকে কালবে সালিম দান করেন। আমাদের এক বুজুর্গ এটার তর্জমা করছেন, ভালা চাঙ্গা দিল, ভালা চাঙ্গা দিল, নিরোগ এবং সুন্দর দিল, এইরকম দিল আল্লাহ তাআলা পছন্দ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের দেহের মধ্যে একটা গোস্তের টুকরো আছে যার নাম হলো কলব, দিল, এই দিল সুন্দর তো সর্ব অঙ্গ সুন্দর, এই দিল নূরওয়ালা তো সর্ব অঙ্গ নূরওয়ালা, আমলে মশগুল থাকবে, আর দিল যদি বরবাদ হয় সর্ব অঙ্গ বরবাদের কাছে মশগুল হবে। দিল গুলেস না থা তো হর শাই সে টপকতি থি বাহার, দিল বয়া বা ক্যা হুয়া আলম বয়া বা হো গিয়া। আ এক বুজুর্গ বলেন যে দিল যদি নূরওয়ালা হয় তো পৃথিবীর জার্রা জার্রার মধ্যে ওই বান্দা আল্লাহ পাকের নূরই নূর দেখতে থাকে, আর যার দিল গান্দা এবং মুর্দা হয়, যার দিল কালো হয়, সে নূর থেকে মাহরুম হয়, এই পৃথিবীর জার্রা জার্রার মধ্যে নূর দেখার তৌফিক থেকে সে বঞ্চিত থাকে। আ মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আহ শামসুদ্দিন তাবরিজির সুবতের বরকতে আল্লাহ পাক এমন এক দিল আমাকে দান করছেন যে আমি যেদিকে তাকাই সর্বদিকে খালি নূরই নূর দেখতে থাকি, এবং তিনি পরিষ্কার বলেন যে নূরে উদর ইউন্ন ইউসর তাত ফাওক বর সরম বর গর্দনম মানিন্দে তওক, যে আল্লাহ পাকের নূর ডানে বায়ে সামনে পিছনে সবদিকে খালি নূরই নূর দেখতে থাকে, এবং বর গর্দনম বর সরম বর গর্দনম আমার মাথার উপর আল্লাহ পাকের নূর আমি অনুভব করি, এমনকি শিকল দিয়া গলার মধ্যে বাঁধলে যেরকম অনুভব হয় তিনি বলেন যে আমার গলার মধ্যে এরকম আল্লাহ পাকের নূরই নূর আমি অনুভব করতে থাকি। আ সুবহানাল্লাহ তাআলা বিহামদি, জিদার দেখ তাহ উদার তু হি তু হ্যায়, যেদিকে তাকায় আল্লাহর দেওয়ানা সেদিকে আল্লাহ পাকের নূর আর নূর দেখতে থাকে। হযরত খাজা আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলাইহির ভাষা যে হর চিজ মে আকসে রুখ জেবা নজর আয়া, আহ আলম মুঝে বস জলওয়াহি জলওয়া নজর আয়া, হ্যাঁ যে তাল্লুক মা আল্লাহ যাদের নসিব হয়, নিসবত মা আল্লাহ যাদের নসিব হয়, অন্য কথায় অন্তরে যাদেরকে আল্লাহ পাক নূরে কামিল দান করেন, তো তাদেরই হালত হয় যে পৃথিবীর প্রতিটি লতা পাতার মধ্যে তারা নূর দেখতে থাকেন, আসমান ও জমিনের মধ্যে নূরই নূর দেখতে থাকেন। এজন্য কোন আল্লাহওয়ালা যদি চুপচাপ থাকেন, বাহ্যিকভাবে মনে হয় তিনি চুপচাপ আছেন, কিন্তু তিনি নূরের এক পাহাড় হয়ে থাকেন তখন সেখানে। ভারতের এই মহান বুজুর্গ খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ এর ভাষায়, জো চুপ বৈঠো তো এক কুহে গরা মালুম হতা হুঁ, জো লব খোলো তো এক দরিয়ায় রওয়া মালুম হতা হুঁ। ভাইরা, আকাবির দ্বীনের বরকতে এমন এক জিন্দগি আল্লাহ পাক আমাকে দান করছেন যে আমি যেখানে চুপচাপ বসে থাকি তা আমি অনুভব করতে থাকি বিশাল নূরের পাহাড় এখানে বসে আছে। আর যখন জবান খুলি তো এক নূরের দরিয়া আমার জবান থেকে আল্লাহ পাক প্রকাশ করতে থাকেন। আল্লাহ বলাদেরকে আল্লাহ পাক এসাই বানান। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। তো আল্লাহ বলাদের এই শান হয় ভাই, সাফ দিলওয়ালা, সাফ দিলওয়ালা। আল্লাহ পাক আমাদেরকে সাফ দিল, পরিষ্কার দিল, নূর ওয়ালা দিলের অধিকারী বানায় দেন। হ্যাঁ, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে দেখো, ইনি স্তাতাত আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কালবিকা গিসুন লি আহাদ ফাফআল ওয়া যালিকা সুন্নতি মিন সুন্নতি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আনাস, দেখো যে সকাল এরকম হয়, সন্ধ্যা এরকম হয়, তার মানে দিন রাত তোমার এইভাবে কাটে, তোমার অন্তরে কারো প্রতি ক্লেদ নাই। হ্যাঁ, কারো প্রতি তোমার অন্তরে কোনো ক্লেদ নাই। এসা যদি দিলকে বানাইতে পারো তো সেটা চেষ্টা করো, এটা আমার মহান আদর্শ। হ্যাঁ, আমরা সুন্নত খালি জাহেরি কয়েকটা বিষয়কে মনে করি, অথচ বাতিনকে পরিষ্কার রাখা এটা সবচেয়ে বড় সুন্নত, সবচেয়ে বড় সুন্নত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অন্তর হল দেহের রাজা। অন্তর যদি নূরওয়ালা, সর্ব অঙ্গ থেকে নূরওয়ালা আমল প্রকাশ পাবে, আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু আমাদের অন্তরকে নিজ দয়াতে পাক সাফ বানায় দেন। হ্যাঁ, হাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে দিল তুজকো দিয়া হক নে তো হক উসকা আদা কর, সব ছোড় খেয়ালাত তু বস ইয়াদে খুদা কর। আমার ভাই, আল্লাহ পাক তোমাকে অন্তর নামক এক মহা সম্পদ দান করছেন, এই অন্তরের হক তো আদায় করো, শুকর তো আদায় করো। আর সেই হক আদায় করার তরিকা হল যে সব ছোড় খেয়ালাত তু বস ইয়াদে খুদা কর, সব হারাম ধান্দা, দুনিয়ার হারাম চিন্তা ভাবনা অন্তর থেকে সরাও, এই অন্তরে সিরিফ আল্লাহকে ইয়াদ রাখো। যখন যেখানে থাকো আল্লাহকে ভুল, আল্লাহকে না ভুলো, এক মুহূর্তের জন্য আল্লাহ থেকে গাফেল না হো। কিন্তু আমার ভাইরা, এটা তো নসিহতের কথা, ওয়াজের কথা, কিন্তু বাস্তব সত্য হল যে মানুষ দুইটা কাজ না করলে এইরকম আল্লাহর ইয়াদ বলা দিল নসিব হয় না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? একটা হলো সর্বদা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা, আরেকটা হচ্ছে কোন আল্লাহ ওয়ালার সম্পর্ক, আল্লাহ ওয়ালার সুবত উঠা বসা করা। এই দুই নেয়ামত যখন কারো নসিব হয়ে যায়, এর বরকতে হামেশা আল্লাহ পাকের প্রতি ধ্যান ওয়ালা এক অন্তর নসিব হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, রাকিবিল্লাহ তাজিদহু তুজাহাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বদা যেখানেই থাকো তুমি অন্তরে আল্লাহ পাকের ধ্যান রাখো, আল্লাহ পাকের ধ্যানকে সর্বদা জাগ্রত রাখো। আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার কথা শুনতেছেন, আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ আমার নিকটে আছেন, আল্লাহ পাক আমার সঙ্গে আছেন। আল্লাহ পাকের ধ্যান যেন অন্তরে সর্বদা জাগ্রত থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি নিজের খানকা থেকে বাসার দিকে যাইতেছিলেন, রাস্তার মধ্যে হঠাৎ থামলেন, কাগজ আর পেন্সিল পকেট থেকে বের করলেন, কিছু একটা কাগজের মধ্যে লিখলেন, পকেটে রাখলেন, আবার হাঁটতে শুরু করলেন। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে ছিলেন, তিনি বললেন যে হযরত, বাসা এত কাছে, তা আপনি কি লিখছিলেন সেটা তো বাসায় গিয়ে লিখতে পারতেন, হঠাৎই রাস্তার মাঝখানে থামলেন নদীর মধ্যে, আবার লিখলেন, এরপরে এখন হাঁটতেছেন, তো মধ্যখানে এত কি জরুরি ছিল এইভাবে থেমে যাওয়ার, রহস্যটা কি হযরত জি? হযরত হাকিম মুহাম্মদ মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, মিয়া শফি, যে একটা জরুরি কথা মনে পড়ছে আমার, এই কথাটা যাতে ভুলে না যায় সেজন্য আমি এটাকে তাড়াতাড়ি কাগজে নোট করছি, যদি আমি কাগজে নোট না করতাম তাহলে বাসায় যাওয়া পর্যন্ত আমার অন্তরটা জরুরি কথার মধ্যেই মশগুল থাকত। মিয়া শফি, এই অন্তর তো দুনিয়ার কোন বিষয় মশগুল থাকার জন্য না, অন্তর সিরিফ আল্লাহর ইয়াদে মশগুল থাকার জন্য। দুনিয়াকে মজগালুম ভি یہ با خدا رہے، یہ سب کے ساتھ رہ کے بھی سب سے جدا رہے، ایک چشم زدن غافل ازاں شاہ نباسی، ایک مہرت جنو مہان مولا تھے کہ غافل نہ تھکا چاہیے، بے خیال نہ تھکا چاہیے، ایک تو ہلو گناہ اور ایک تو ہلو غفلت، دونوں ٹا پوری تھے گناہ کرا، ایٹا گناہ تھے کہ بچا جمن ضروری، اولیاء کرام جرا ہون تارا گناہ تھے کہ جرکم دور تھکن، غفلت تھے کہ دور تھکن، غفلت مانے اللہ کے بھولے تھکا، اللہ پاکر دیگے انتر دھیان نہ تھکا، اللہ پاک جل جلالو امن والو گناہ تھے کہ بچارو امدر توفیق دین، غفلت تھے کہ بچارو امدر کے توفیق دان کرن۔ جائے ہو حضرت مولانا عبد الماجد دریاوادی رحمت اللہ علیہ جہاں صاف کتھا بولن جو حضرت جی ہمارا تو آسی حضرت مدنی نکٹ بایات ہوار جنو تینی آمدر کے اپنار کسے نہیں آسن، حضرت چانو بھی حاصلن ایبان بولن جائے ہون تو سب پروکاش ہوئے گیس، ایبان بولن جائے تادر عقیدت محبت اپنار پوتی جنو اپنی ادھر کے بایات کرن ہے ادھر کار اپنی بایات کرن۔ حضرت مدنی عجیب منوش ایسا اخلاق اور ایمون فنائیت جو تینی منی زور کرلن جو حضرت نا اپنی بایت کرلن، مولانا تھانوی رحم اللہ بڑو اصول والا منوش چلن، انو کنو منوش ہلو تو تاکہ چھاڑتن نا، ہے چھے لوگ بایت ہوتی ارسا اپنے کسے اپنی ٹھیلے دھرنی ارسن آمار کسے ایٹک کی ایسا بے اصولی، کنتو حضرت مدانی شنگے ایمون کنو لفظ تینی بولن نا، تر منی حضرت مدانی علمیر مقام এবং তিনি যে সাইয়েদ সেই মাকাম তার জেহেনে মাহফুজ ছিল, সেই বিষয়ের প্রতি যথাযথ তার লেহাদ ছিল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোন উসুল দেখায় সেখানে গরমাগরমি তিনি বিন্দুমাত্র করলেন না, বরং সেখানে হযরত মাদানির আবার যখন এসরার শুনলেন, জোর শুনলেন যে না হযরত আমার এটা দরখাস্ত আপনি বায়াত করেন, হযরত থানভি মাথা নিচু করলেন এবং ভাবলেন যে কি করা যায়। এরা আসছে মৌলানার নিকট বায়াত হইতে, উনি বলেন যে আমি বায়াত করতে এটা সমাধান কি, আর উনি এত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার কাছে আসছেন মহব্বতে, এখন মৌলানার এই মহব্বতের আমি কি মূল্য দিতে পারি, কিভাবে মূল্যায়ন করতে পারি, একটা জটিল বিষয় না। কারণ উসুল এটাই যে যার সঙ্গে মহব্বত এবং যার সঙ্গে মুনাসবত তার কাছে বায়াত হওয়া। এখন এই এই উসুলকে ভঙ্গ করার তো কোনো সুযোগ নাই, কিন্তু হযরত মাদানির ব্যক্তিত্বের কারণে, তার মকবুলিয়তের কারণে, তার মহব্বতের মাকামের কারণে মাওলানা থানভী বিচলিত হইতেছিলেন যে কি করতে পারি। পরে একটু ভাবলেন, তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি একটা রাস্তা বাতলাই, সেটা হল যে আপনার আপনার কোথাও থাকুক আমার কোথাও থাকুক দোনোটা হোক। সেটা কি বলে যে এক কাজ করেন, আপনি ওদের দোনোজনকে বায়াত করে নেন, যেহেতু আপনার কাছে বায়াত হইতে আসছে। দেখেন বায়াতের উসুলকে মাওলানা থানভী ভাঙলেন না, যার প্রতি যার সঙ্গে মুনাসবত তার সঙ্গে তার কাছেই বায়াত হওয়া চাই। তো যেহেতু তাদের মহব্বত মুনাসবত আপনার সঙ্গে এইরকম, আপনার কাছে বায়াত হইতে আসছে তো আপনি বায়াত করে নেন, বাকি এসলাহি সম্পর্ক আমার কাছে থাকুক, আমার সঙ্গে থাকুক, চিঠিপত্র আমার কাছে লিখবেন বা পরামর্শ যেটা সুলুক ও তরিকতের লাইনের পরামর্শ আমার সঙ্গে করবেন এবং আমি তাদেরকে পরামর্শ দিব, আমি তাদেরকে আমল বাতলাইয়া দিব ইনশাআল্লাহ তাআলা, কিন্তু বায়াত আপনি করে নেন। হযরত মাদানি আর কত কত লড়াই করবেন, কত কত আর বলবেন, শেষে হযরত থামলেন এবং বললেন যে আচ্ছা আপনার এই ফয়সালা মেনে নিলাম। ফের হযরত মাদানি বায়াত করলেন আর মাওলানা থানভীর সঙ্গে দোনোজনের এসলাই তাল্লুক থাকলো, এবং এই দোনোজন আলেম মাওলানা আব্দুল বারী নদভী মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাহুল্লাহ তাআলা এই দোনোজন মৃত্যু পর্যন্ত হাকিমুল মওতের সঙ্গে তাদের এসলাই তাল্লুক ছিল। তো হযরত মাদানির কাছেও তারা যাতায়াত করতেন আর হযরত থানভীর কাছেও তারা যাতায়াত করতেন, কিন্তু হযরত মাদানির সঙ্গে সাক্ষাৎ করতেন, মহব্বত করতেন, খেদমত করতেন, কিন্তু এসলাই পরামর্শ করতেন হযরত থানভীর সঙ্গে। এইরকম দৃষ্টান্ত পৃথিবী কোথার থেকে দেখাবে? হ্যাঁ, আমাদের আকাবের দিন তো এসা ছিলেন ভাইরা, আজীব মুআমালা, মানে নিজের নফস থেকে একদম ঊর্ধ্বে, নিজের নফসের মুআমালা থেকে কত ঊর্ধ্বে কত ঊর্ধ্বে। আল্লাহ তাআলা এই সকল আকাবের দিনের ফয়জে কামেল আমাদের সকলকে নসিব করেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহু বলতেন, জায় আল্লাহ, জান্নাত তো আপনার বড় বড় বান্দাদের জন্য, আমি আশরাফ আলী তো জান্নাতে যাওয়ার কোন ক্রমে উপযুক্ত না, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, কিন্তু হে আল্লাহ জাহান্নামের আজাব তো সহ্য করতে পারবো না, সেজন্য আপনার কাছে দরখাস্ত হয়ে আল্লাহ ফরিয়াদ যে অন্তত জান্নাতীদের জুতার মধ্যে আশরাফ আলীকে একটু জায়গা দিয়েন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আহা হা, এত বড় মানুষরা আল্লাহর ভয়ে এইভাবে কাঁপতে থাকতেছেন, সুবহান আল্লাহ তাআলা বিহামদি, আল্লাহ আল্লাহ। হযরত ইমাম আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহ লিখছেন, হযরত হাসান বসির রহমতুল্লাহ দোয়া করতেন, আল্লাহ যেই মুসলমান যে সর্বশেষ যে মুসলমানকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে অন্তত সেই নম্বরে আপনি হাসান বসরিকে কবুল করেন। ইয়া আল্লাহ, হাসান বসির রহমতুল্লাহ আলের মতো এত বড় মানুষ, হ্যাঁ এত বড় ফকি, এত বড় মহাদ্দেশ, এত বড় আরেফে কামেল, হ্যাঁ এবং একজন তাবেঈ, তিনি এইভাবে ভয় পেতেছেন, আল্লাহ পাকের ভয়ে কাঁপতেছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয়ওয়ালা জিন্দগি নসিব করে দেন। ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে যেই বান্দারা যে দুনিয়ার যে কোনো জায়গায় থাকে হামেশা আল্লাহ পাকের ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর ভয়ের দ্বারা নিয়ন্ত্রিত থাকে এবং নিজেকে আল্লাহ পাকের হুকুমের অধীন বানায় চলে, নফসের গোলামি করে না, আল্লাহ পাকের হুকুমের গোলামি করে, আল্লাহ পাকের মর্জির গোলামি করে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তাদের ঠিকানা তো জান্নাত। ইন্না তাকিদের জন্য, তাহকিকের জন্য, গ্যারান্টির জন্য, যে কি অর্থ যে জান্নাত তাদের জন্য একদম গ্যারান্টিযুক্ত বিষয়। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহিকে একজন জিজ্ঞেস করছে, হযরত আমি কি জান্নাতের রাস্তায় আসি না আমি কি জান্নাতে যাব না জাহান্নামে, এটা কি বুঝবার কোন তরিকা আছে? হযরত থানবী বললেন, বিলকুল আছে, পরিষ্কার। বলে সেটা কি? যে দুই রাস্তা, এক রাস্তা একটা একটা রাস্তা সেটা রাশিয়া গিয়ে পৌঁছছে, আর একটা রাস্তা একদম কাবা শরীফ গিয়ে পৌঁছছে। আপনি যদি রাশিয়ার রাস্তায় হাঁটেন তো গন্তব্য রাশিয়া, আর যদি আপনি কাবার রাস্তা ধরেন গন্তব্য একদম কাবা নিঃসন্দেহে। অনুরূপ ভাবে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু পরিষ্কার বলে দিয়েছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। হ্যাঁ, ইন্না ওখানে তো খবরের তাহকিক করবে, তাকিদ করবে না, তো কি অর্থ হল যে যাদের সিনা ইমানওয়ালা আর জিন্দগি নেক আমলওয়ালা, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য চূড়ান্ত বিষয়। তার মানে নেক আমলের এই মহাসড়কে যে থাকবে তার গন্তব্য নিঃসন্দেহে জান্নাত। হ্যাঁ, কোশ্চিনকালে এটা না মনে করা যে আমার আমলের জোরে আমি জান্নাতে যাব, আল্লাহ পাক জান্নাত দিবেন সিরফ নিজের রহমতের কারণে, নিজের দয়ার কারণে। এক বুজুর্গ বলেন যে তোমার সত্তর বৎসর বয়স, সত্তর বৎসরের নেক আমলের প্রতিদান হিসাবে না হয় তুমি সত্তর বছর জান্নাতে থাকো, খাইবা তো কত বেসুমার নেয়ামত, ভোগ করবা তো বেসুমার নেয়ামত, আচ্ছা করো, তবুও না হলে সর্বোচ্চ সত্তর বছরই থাকবা জান্নাতের মধ্যে, সত্তর বছরের এবাদতের কারণে। বাকিটা কেমনে থাকবা? বাকিটা থাকার অধিকার কি? সেটা হলো আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু পরিষ্কার বলছেন কোরআন শরীফে যে নুজুলাম মিন গফুরির রহিম, আমি চিরস্থায়ী মেহমান রূপে তোমাদেরকে গ্রহণ করব মাফ করে দিয়া, এবং আমার দয়া দিয়া, গফুরির রহিম মাফ করে দিব, এবং বলব যে আর তোমাদের ব্যাপারে কোনো কথা নাই, আমার আমার সীমাহীন রহমত তোমাদের জন্য উজাড় করে দিলাম। নুজুলাম মিন গফুরির রহিম, এজন্য অনন্তকাল জান্নাতে থাকা এটা এবাদতের কারণে না, এটা সিরফ আল্লাহ পাকের রহমতের কারণে। একবার রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম বললেন, কেউ জান্নাতে যাইতে পারবে না আল্লাহ পাকের রহমত ব্যতীত, আমলের জোরে কেউ জান্নাতে যাইতে পারবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি জান্নাতে যাইতে পারবেন না নিজের আমলের জোরে? সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, কি প্রশ্ন করছেন আম্মাজান! হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, যে আমিও আমার আমলের জোরে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, তবে কি নিঃসন্দেহে আল্লাহ পাক আমার প্রতি মেহরবানি করবেনই করবেন, আমার প্রতি নিঃসন্দেহে আল্লাহ পাক রহমত দান করবেন, নিঃসন্দেহে আল্লাহ পাক নিজ রহমতে আমাকে জান্নাত দান করবেন, এটা একটা চূড়ান্ত বিষয়, ফাইনাল বিষয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কিভাবে তিনি আমলের উপর থেকে আমাদের নজর সরায় নিছেন, যে নিজের আমল নিজের আমলকে জান্নাতের সবাব না মনে করা, জান্নাতের কারণ না মনে করা, যে আমি আমার আমলই আমাকে জান্নাতে পৌঁছাবে, আমল জান্নাতের মহাসড়ক, এই পথে চলতেই হবে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু জান্নাত দিবেন আল্লাহ পাক নিজের রহমতে নিজের দয়াতে। আহ আজীব কথা ভাই, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ যখন পড়ি, নামাজ শেষ হয়, তো শেষে নামাজের ফিনিশিং এ আমি তখন কি বলব, এই মুহূর্তে কি বলি, নামাজ তো শেষ হলো, তো এখন সালাম করব, তো এর আগে দুরূদ শরীফের পরে রব্বুল আলামিনের সামনে কি আরজি পেশ করব। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আবু বকর, তখন বলবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। হ্যাঁ, যে এতক্ষণ পর্যন্ত পড়লাম নামাজ আর তিনি শিখাইতেছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিতেছেন, বলো যে আমি যালামতু নাফসি, আয় আল্লাহ আমি বহুত বড় অন্যায় করছি, জুলমান কাসিরা, অনেক অনেক অন্যায়, জুলমান কাসিরা, বহুত বহুত অন্যায়, হ্যাঁ, ফাগফিরলি, আয় আল্লাহর জন্য আপনি আমাকে মাফ করে দেন, মাগফিরাতাম মিন ইনদিক, এই কারণে না যে আমার কোন আমলের দ্বারা আমি ক্ষমা পাওয়ার যোগ্য, বরং সিরেফ নিজ গুণে মাফ করে দেন, মাগফিরাতাম মিন ইনদিক। আহ সুবহানাল্লাহ তাআলা বিহামদি, কি ফানাইয়াতের সবক দিতেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ না, রাইসুস সিদ্দিকিন কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাইয়াত ও আবদিয়াতের কোন উঁচু মাকামের সবক দান করতেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে সিদ্দিক, তুমি নামাজ পড়ছো, রুকু করছো, সেজদা করছো, তোমার এই মনে না করো যে আমার মাকামে সিদ্দিকিয়তের সেজদা এটাই আমার মাগফিরাতের জরিয়া, নাজাতের জরিয়া, না, তুমি বলো যে নিজ গুণে মাফ করে দেন, আমার আমল এরকম না যে এটার দ্বারা আমি ক্ষমা পাইতে পারি। আল্লাহ আল্লাহ, কি শান ইসলামের, কি শান ইসলামের তালিমাতের, কি শান তাসকিয়ায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কি শান ওয়ায়ুজাক্কিহিম, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন আমার নবী ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত ওয়া ইউযাক্কিহিম, যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার রসুল তাদের সামনে কোরআনে পাক তেলাওয়াত করে শুনান, হ্যাঁ না, এবং তাদেরকে কোরআনে পাকের অর্থ মর্ম বুঝাইয়া দেন, আর হেকমত শিক্ষা দান করেন। হেকমত, হেকমত হল আল্লাহ পাকের হুকুম আহকাম জীবনে পূর্ণাঙ্গভাবে যথাযথভাবে প্রয়োগ করার তরিকা, তার মানে হল রসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লামের সারা জীবনের মুফাসাল তালিমাত, যেটাকে সুন্নত বলে সংক্ষেপে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লিমুল হিকমতা, হেকমত, যে আল্লাহ পাকের মর্জিটাকে জীবনে প্রয়োগের পদ্ধতিটা কি হবে, সেজদা করব সেজদার পদ্ধতিটা কি, নামাজ পড়ব নামাজের তরিকাটা কি, উজু করব উজুর তরিকাটা কি, তো আল্লাহ পাক কেমনে আমি উজু করলে খুশি হবেন, এই তাফসিরি পদ্ধতি রসুল্লাহ সাল্লাহ আসলাম শিক্ষা দান করবেন, এটা তার জিম্মাদারি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য হেকমতের তরজমা করে সংক্ষেপে আই সুন্না, সুন্নত মানে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের কামিল জিন্দিগির শিক্ষা দীক্ষা তালিম তরবিয়ত সবকিছু, এবং সেই সঙ্গে ওয়াইজাকিহিম, আল্লাহ পাক বলেন যে আমার নবী শিক্ষা দেন অন্তর এবং আখলাক আর জীবনকে তমাম অপছন্দনীয় বিষয় থেকে পরিষ্কার করা, পবিত্র রাখার তরিকা কি, সেটা তিনি বাতলান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিকিয়তের মাকামের তাসকিয়া তিনি শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আমার ভাইয়ের এই জন্যই যে তাসকিয়ার জন্য, নিজের এসলায়ের জন্য কোন দিনই মুরব্বী রাখা চাই, আমাদের তামাম এই আকাবের, যাদের নাম নিলাম এতক্ষণ যাবৎ, এসব আকাবের দিন কোন না কোন আল্লাহওয়ালার সঙ্গে তাদের তাল্লুক ছিল, তাদের সম্পর্ক ছিল আল্লাহকে পাওয়ার জন্য। এক বুজুর্গ বলেন, উনসে মিলনে কি হ্যায় ইহি এক রাহ, মিলনে মানুষ রাহ পেদা কর, আল্লাহকে পাওয়ার একটাই রাস্তা, সেটা হল যারা আল্লাহকে পেয়ে গেছে তাদের সঙ্গে সম্পর্ক রাখো, উঠা বসা রাখো, তাদের থেকে দোয়া নেও, তাদের তরবিয়ত নেও, এর মাধ্যমে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু আমাদেরকে তৌফিক দান করেন। আর আমার ভাইরা, আমরা তালবেলে মানুষ, হ্যাঁ, ময়ুরসুন্না হজরত মৌলানা শাহ আবরারুল আসাব রহমতুল্লাহ আলাই বলতেন যে আমাদের পুরা নাম ভুলে গেছে লোকজন, তালবেলমরা নিজেদের পুরা নাম ভুলে গেছে, আমাদের পুরা নাম ছিল তালেবুল এলমে ওয়াল আমল, তালেবুল এলমে ওয়াল আমল, যে আমাদের এই জিন্দগিটা, ছাত্র জীবনটা আমাদের দুই কাজের জন্য নিয়োজিত থাকবে, আমরা এলমের তালাশে মশগুল থাকব আল্লাহর পছন্দের আমলে জিন্দিগি বানানোর মধ্যে মশগুল থাকব। এই দুই বিষয় আমাদের নজরে থাকবে সর্বদা। হযরত মহিউদ্দিনুল্লাহ মাওলানা আবরার রসাল রহমতুল্লাহ আলাইহি বলেন যে আফসোস, শেষ অংশ, শেষ জুজ এটা আমরা ভুলে গেছি, খালি প্রথমটুকু কোন রকম মনে আছে। এলেম তলব করো, এলেম তালাশ করো, এলেম তালাশ করো, এলেম অর্জন করো, আমল অর্জন করো, সে কথা আমরা ভুলে গেছি। যার কারণে দেখা যায় মাদ্রাসার বহু তালেব এলেম খানা খাইতেছে, মাথায় টুপি নেই, খানা খাইতেছে দস্তরখান বিছানো নাই, খানা খাইতেছে শুরুতে বিসমিল্লাহ পড়ে নাই, খানা শেষ হলো দোয়া পড়ে নাই, খানার শেষের দোয়া পড়ে নাই, পানি পান করলো পানি পান করার দোয়া পড়ে নাই, হ্যাঁ, এবং পানি পান করা শেষ হলো পানি পান পান করা শেষ হলে যে দোয়া পড়তে হবে সেই দোয়া জানাই নেই, সেই দোয়া জানাই নেই, খবরই নেই, কারণ ওই যাওক নেই, ওই মেজাজ নেই। এটা আমাদের কত বড় ত্রুটি, হ্যাঁ, কত ভয়ঙ্কর ঘাটতি এবং কত ক্ষতিকর এই বিষয়টা। হাদিসে পাকের রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইলমে দ্বীনের রাস্তায় যে চলে তো তার জিন্দগির রং হয় যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক তাকে তার জান্নাতের রাস্তা চলাকে একদম সহজ বানায় দেন। এই সাহালা মানে ওয়াফাকা, আল্লাহ পাক তাকে তৌফিক দেন, তৌফিক দান করেন, সে জান্নাতের পথে চলতে থাকে, কদম কদম তার জান্নাতের পথে সে চলতে থাকে। জান্নাতের পথে চলার মানে কি, যে জান্নাতে যাওয়ার আমলগুলো করে আর জান্নাত থেকে মাহরুম হওয়ার কাজগুলো থেকে বিরত থাকে। তৌফিক মানেই হল যে তাসজিদ ও তুরুকিসার, একটা হলো যে ভালো কাজগুলো করার তৌফিক দেওয়া, ভালো কাজগুলো করার জন্য তাকে আল্লাহ পাক রহমত দান করেন, আর খারাপি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন, দুইটাই আল্লাহ পাক তাকে দান করেন। তো এখানে তাসহিলের মধ্যে দুটোটা জিনিস সামিল, জান্নাতে যাইতে হলে যেগুলো করা কর্তব্য সেগুলোর উপরও তার নজর থাকে, আর যেগুলো থেকে দূরে থাকা কর্তব্য সেগুলোর উপরও তার নজর থাকে, সেটারও এহতেমাম থাকে। কামিয়াবি তো কাম সে হোগি নাকি হুসনে কালাম সে হোগি, জিকির কে ইলতেজাম সে হোগি, ফিকির কে এহতেমাম সে হোগি। আল্লাহর মহব্বতের রাস্তায় কামিয়াব হওয়ার জন্য দুটো জিনিস জরুরি। যখন যেখানে থাকি আল্লাহ পাকের আল্লাহকে ইয়াদ রাখি, আল্লাহ পাকের হুকুম আহকামকে ইয়াদ রাখি, হ্যাঁ, এবং ফিকির রাখি যে আখেরাতের জিন্দিগিকে আমার কামিয়াব করতে হবে, আমার এই কাজ, আমার এই কথা, আমার এই চালচলন, আমার এই আচরণ, আমার এই লেনদেন, আমার এই আচার ব্যবহার, এটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে না, এটা খেয়াল রাখা কর্তব্য। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক সাহাবী বললেন, ইয়া রসুল্লাহ, আমাদের এলাকায় এক মহিলা আছেন, খুবই দিনদার, এমনি নফল নামাজ, নফল রোজার, জিকির, তেলাওয়াত, নফল দান সদকা তার অসংখ্য, খুবই আমল করতে থাকেন, খালি একটা বিষয়ের কমি, সেটা হল যে তার জবানের দ্বারা মানুষ কষ্ট পায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়াফিল নার, সে তো জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। লক্ষণীয় বিষয় হল একজন সাহাবীর বর্ণনা তো কতটা পরিচ্ছন্ন এবং পবিত্র, তিনি সাহাব বললেন যে তার আমলি আমল, আমলি আমলের জিন্দেগি খালি এতটুকু কমি, আর সেই কমিটা কি, যে অন্যদেরকে কষ্ট দেওয়া, আর এটা গুনাহে কবিরা, আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাব বলে দিলেন, তাহলে এই কারণে তো সে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আমার ভাইরা, আমরা জবান হেফাজত করা শিখছি এখন পর্যন্ত, আমরা তো দিন রাত মানুষকে কষ্ট দিতে থাকি নিজের কথার দ্বারা, আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা, এটা বড় মারাত্মক বিষয়, হ্যাঁ না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নাজাতের রাস্তা কি? তিনি পহেলা কথা বললেন, আমলিক আলাইকা লিসানাক, তোমার জবানকে সম্পূর্ণ কন্ট্রোলে রাখো, নিয়ন্ত্রণে রাখো, হ্যাঁ না, জবান বেলাগাম না হয়, যা মন চাইলো বলতে থাকলাম, যা খুশি যেখানে যা মুখে আসলো, সব মনে আসলো, সবকিছু বলতে থাকলাম, এরকম না হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে বলেন, মানুষ কথা বলতে থাকে, কথা বলতে থাকে, হঠাৎ এমন একটা কথা বলে বসে, ওই একটা কথাই তাকে জাহান্নামে পৌঁছে দেয়, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এবং তিনি বলেন যে মানুষ ভালো কথা বলতে থাকে, মানুষ কথা বলতে থাকে, কথা বলতে থাকে, হঠাৎ এমন এক সুন্দর কথা বলে বসে, একটা কথার কারণেই আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন, এমন এক সুন্দর কথা, এমন এক কথা সে বলে বসে আল্লাহ পাকের সেটা পছন্দ লেগে যায়। সেটার দৃষ্টান্ত হলো ওই ঘটনা যে এক বুজুর্গ 70 বছর পর্যন্ত ইবাদত করতেন, তাহাজ্জুদ পড়তেন। এক যুবক আসছে, কয়েকদিন যাবৎ খেদমত করছে, ও যুবকের রুহানি বড় তারাক্কি হয়েছে, বড় বড় উন্নতি হয়েছে। একদিন ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে তো যুবক উজুর পানি উজুর বদনা ভরে দেওয়ার পরে বলতেছে, হজরত আমি কি আওয়াজ শুনতেছি আসমান থেকে আপনাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে লাখ তুমি ইবাদত করো, তাহাজ্জুদ পড়ো, তোমার কোনো আমল ইবাদত কোনো তাহাজ্জুদ আমার দরবারে কবুল না, কবুল যোগ্য না, সব রদ সব ফেরত। তো বুজুর্গ বললেন যে বাবা তুমি শুধু কি আজকে শুনলে না আরো শুনছিল কোনোদিন? তো যুবক বলল যে না আমি শুধু আজকেই শুনলাম প্রথমবার, আর কখনো শুনি নাই। ওই বুজুর্গ বললেন যে আমি 70 বৎসর যাবৎ তাহাজ্জুদ পড়ি, আর 70 বৎসর যাবতই প্রতিদিন ভোর রাত্রে তাহাজ্জুদের জন্য উজু করতে উঠলে তখন আমার আসমান থেকে এই কথাই শুনি, এই আওয়াজই শুনি যে তোমার কোনো আমল কোনো তাহাজ্জুদ আমার দরবারে কবুল না। তো যুবক বলল যে হুজুর তাহলে কবুল যখন না তাহলে আপনি কি ইবাদত করেন, কেন এই ইবাদত করেন, কেন এই তাহাজ্জুদ পড়েন? ওই বুজুর্গ তখন বললেন যে বাবা এই খোদা ছাড়া আর তো কোনো খোদা নাই, এই দুয়ার ছাড়া আর তো কোনো দুয়ার নাই, কবুল করলো এখানেই পড়ে থাকবো, কবুল না করলো এখানেই পড়ে থাকবো, কবুল হলো এখানে আছে, কবুল না হলো এখানে আছে, আর কোনো রাস্তা নাই আর কোনো দুয়ার নাই। এই কথা বলার সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসলো, কবুল আস্ত গরচে হুনার নেস্তাত কে জুজমা পানাহে দিগার নেস্তাত, হে বান্দা এই কি কথা শুনে এলা যে আমি কবুল না করলো আর কোনো আর কোন জায়গাতে কবুল না করলো দুয়ার ছাড়বো না, কারণ তোমার আর কোনো দুয়ারই নাই, একটাই দুয়ার। তোমার এই কথা এত পছন্দ লাগছে, এক কথার কারণে তোমার জিন্দগির সব আমল এবাদত তাহাজ্জুদ একসঙ্গে কবুল করলাম। আমার ভাইরা এই জন্য সে নিজের আমলকে তো কবুলযোগ্য মনে না করা, কিন্তু সে রাইনে লেগে থাকা রাস্তায় পড়ে থাকা, হ্যাঁ না, অন্দরি রা মি তরাশ মি খরাশ, তা দমে আখির দমে ফারিক মবাস, তা দমে আখির দমে আখির বুয়াত, কে নায়েত বাতু সাহেবি সির বুয়াত, রাস্তায় পড়ে থাকলে লেগে থাকলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক কামিয়াবি দান করেই দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। এলেম শিখবে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য, দুনিয়ার দুনিয়া যেন ভিতরে না থাকে, অন্তরকে দুনিয়ার ধারণা দুনিয়া থেকে খালি রাখি, একদম পবিত্র রাখি ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ পাকের সন্তুষ্টি এটাই যেন আমাদের নজরে থাকে। আমি এলমে দিন শিখতেছি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাজি হলে সে কামিয়াব, সব পাইল সে আল্লাহকে পাইল না, সে কামিয়াব কেমনে হবে? এজন্য আল্লাহকে রাজি করার নিয়ত রাখি, আর তাকওয়ার উপরে চলি, সুন্নত মোতাবেক চলি, এবং উস্তাদের আদব করি, কিতাবের আদব রক্ষা করি। হ্যাঁ, বে আদব মাহরুম মন্দাজ ফজলে রব, আর যার মধ্যে আদব নাই তার মধ্যে হ্যাঁ না সে তার জিন্দগির কামিয়াবি নেই। হ্যাঁ না, হযরত থানবী নবরুল্লাহ তাআলার কথা বলতেন, আসমানের নিচে জমিনের উপরে এমন একটা উদাহরণ নাই যে কোন তালবেলে নিজের উস্তাদের সঙ্গে বেয়াদবি করছে, এরপরও আল্লাহ পাক তার দিনের খেদমত তার দ্বারা নিছেন, এমন কোন উদাহরণ নাই। বেয়াদবের দ্বারা আল্লাহ পাকের দিনের খেদমত নেন না, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইয়ের জন্য আদবের এহতেমাম করি, কিতাবের আদব, উস্তাদের আদব, মা বাবার আদব। আল্লাহ তাআলা আমাদেরকে খুব আদবের আদবওয়ালা জিন্দগি দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। صلى الله على النبي الكريم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت اللهم اطهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا يا الله يا الله يا الله اللهم فقهنا في الدين وحببنا إلى الناس ربنا أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان رب اغفر وارحم وأنت خير الراحمين اے اللہ مجھے شکر کے معاف کرے سب گناہ اپنے معاف کرے دیں اولیاء صدیقین مدعی اللہ مجھے کے شامل کرے اکابر امتر پتے چلر توفیق دان کرے تقوار زندگی مجھے کے دان کرے کثرت ذکر اللہ زندگی مجھے کے دان کرے سنت مطابق زندگی مجھے کے نصیب فرما اے اللہ یہ ادارہ کے اپنی عظیم الشان قبولیت نصیب فرما اے اللہ قیامت پر جلدے پودھستان کے اپنی قائم دائم رکھے এই প্রতিষ্ঠানের জরুরত সমূহকে আসমানি খাজানা থেকে পুরো করে দেন আল্লাহ এখানের মুহতামিম সাহেব আসাদুল্লাহ কেরাম তোলাবায় কেরাম সকলের জিন্দগিতে বেশুমার রহমত বরকত দান করেন আল্লাহ আসাদুল্লাহ কেরামকে আকাবির দিনের উলুমের ফয়জে কামিল নসীব ফরমান তোলাবায় কেরামকে আপনি বড় বড় আলেমী দিন বড় বড় ফকিফি দিন বড় বড় মুহাদ্দিস বড় বড় আরবে কামিল রূপে আপনি কবুল ফরমান এবং আল্লাহ এদের মা বাবার জন্য আমাদের জন্য নাজাতের উসিলা বানান আসাদুল্লাহ কেরামের জন্য নাজাতের উসিলা বানান আমাদের আকাবের উম্মতের উলুম ও মারিফের মিরাসে আজিম এসব উলামা তুলাবাদেরকে আল্লাহ নসীব ফরমান আল্লাহ তমাম দিনী প্রতিষ্ঠান সমূহের উপর রহমত নাজিল ফরমান সকল দিনী প্রতিষ্ঠানের জরুরত সমূহকে আসমানি খাজানা থেকে আপনি পুরা করে দেন আল্লাহ আমার অসুস্থ আমাদের অসুস্থদেরকে আপনি সুস্থ করে দেন সব মুশকিল আসান করে দেন সকলের নেক এবং জায়েজ উদ্দেশ্য সমূহ আপনি পুরো করে দেন সব মুশকিল আসান ফরমায় দেন আল্লাহ ঋণ গ্রস্তদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন সকলের রিজিকে বরকত দান করেন হায়াতে বরকত দান করেন আল্লাহ তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বরকতে আপনি কবুল করেন জরুর বি জরুর কবুল করেন জরুর বি জরুর কবুল করেন জরুর বি জরুর কবুল করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন صلى الله على النبي الكريم
ترجمانہ کابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر বয়ান ও কবিতা এখন আরো সহজ প্রক্রিয়ায় টেলিগ্রামে সরবরাহ করা হচ্ছে সারা বিশ্বে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হযরত ওয়ালা দামত বরকাতুহুমের বয়ানের চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক t.me/khankabidi স্পেলিং KHANQAHBD আর কবিতা চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক t.me/khankabidi কবিতা স্পেলিং KHANQAHBD KOBITA টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে আপনি লিঙ্কে টাচ করার সাথে সাথে অ্যাড হয়ে যাবেন এবং নিচে লেখা থাকবে জয়েন তাতেও টাচ করুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি নিজে নিজেই উভয় চ্যানেলে অ্যাড হতে পারেন টেলিগ্রামে জয়েন হওয়ার পর হোয়াটস অ্যাপে অ্যাড হয়ে থাকার আর কোন প্রয়োজন থাকে না বিগত সকল বয়ান ও কবিতা ইনশাআল্লাহ ধীরে ধীরে টেলিগ্রামে দেওয়া হতে থাকবে।